রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেখানেই থাকি আর যেভাবে থাকি, সুখে দুঃখে, ভালো সময় খারাপ সময়, আমরা চেষ্টা করি যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকের উপরে আমল করে বরকত অর্জনের জন্য, সওয়াব অর্জনের জন্য, নিজের গুনাহসমূহ ক্ষমা করানোর জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত বাড়ানোর জন্য আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা কবুল করে নিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমাদের হামদে বাড়ি তাআলা নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আজকে আমরা একটি বিষয় নিয়েছি যে বিষয়টি সব মানুষের সাথেই মোটামুটি সম্পর্কিত। আজকের বিষয় যেটা বললাম যে সকল মানুষের সাথেই সম্পর্ক থাকে, সেটা হলো অনুমান, ধারণা। একটা আছে না, মানুষ অনুমান করে, ধারণা করে। এখন এই ধারণা কি, কত প্রকার, এখন কোন ধারণাটা ভালো, কোন ধারণা খারাপ, এটা আমাদেরকে জানতে হবে। আত্মশুদ্ধিমূলক একটি বিষয় এটা। এই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা সবার জন্য খুবই দরকার, কেননা যদি এই বিষয়ের উপরে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে না পারি, তবে জানি না এই অনুমান আর এই ধারণার কারণে আমরা কতগুলো গুনাহের মধ্যে পড়ে যাই। কেননা সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তালালের একটি বাণী মনে পড়ে গেল। আলা হযরত রহমতুল্লাহি তালালাই বলেন, ভালো অন্তর থেকে ভালো ধারণা আসে আর খারাপ অন্তর থেকে খারাপ ধারণা আসে। এখন বোঝা যায় দর্শক শ্রোতা যে ধারণার মধ্যেও তবে দুই প্রকার, ভালো আছে আবার খারাপও আছে। ভালো ধারণা মানুষকে নেকিও দেয়, নেকিও অর্জন হয়, আবার খারাপ ধারণা মানুষের গুণা অর্জন হয়। এই যে ধারণা আমরা করি, অনুমান করি, এক একজনের ব্যাপারে, এক এক মানুষের ব্যাপারে, সে হাজি হোক, গাজী হোক, ইমাম হোক, আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক না কেন, আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমরা প্রতিটি ব্যক্তির ব্যাপারে কিন্তু ধারণা করি, এদিক না সেদিক, এমন না তেমন, বিভিন্নভাবে ধারণা করি। আজকের অনুষ্ঠানে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, তবে এই ধারণা নিয়ে আমাদের কিছু জ্ঞান অর্জন হবে আশা করা যায়। আর এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা যে বিষয়গুলো, আত্মশুদ্ধির বিষয়গুলো, এগুলো আমরা জানতে পারবো। আর এই ধারণা কিন্তু প্রকাশ্যভাবে দেখা যায় না, ধারণাটা কিন্তু মানুষের অন্তর থেকে বের হয়, মানুষের মন থেকে বের হয় ধারণা। কারো মুখটা একটু মলিন, তো তার ব্যাপারে ধারণা। কোনো ব্যক্তির হাস্যোজ্জ্বল চেহারা, তার ব্যাপারে ধারণা। কোনো ব্যক্তি তেলাওয়াত করতেছে, এর ব্যাপারে ধারণা। বা কোনো ব্যক্তি বয়ান করতেছে, বয়ানের মধ্যে হঠাৎ দুই তিন সেকেন্ড বা একটু সে কথা বলতেছিল না, এর ব্যাপারে ধারণা। কোনো ব্যক্তি রাস্তায় হেঁটে যায়, তার ব্যাপারে ধারণা। টিচার ক্লাসে একটু দেরিতে আসলো, তার ব্যাপারে ধারণা। ইমাম সাহেব জামাতে একটু দেরিতে আসলো, তার ব্যাপারে ধারণা। মানে এমন কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আপনাকে এই ধারণা করার কারণে গুনাহে লিপ্ত হতে হয়, গুনাহ হয় আপনার। তো এই জন্য হাদিসে পাকের মধ্যে এই ধারণার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি ইরশাদ করেছেন, তাও আমরা জানার চেষ্টা করবো। কারি সাহেব হুজুর আমাদেরকে সূরা হুজুরাতের যে তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াতের মধ্যেই ধারণার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা ইরশাদে কারিমা করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে সোহেব ভাই আমাদের সাথে আছেন, হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এবং মদিনী চ্যানেল বাংলার দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করনি যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ইয়া ইয়া রাসূল আল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ وسلم عليك يا حبيب اللہ دنیا کی ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھو جو در پاک پیمبر کے اٹھانا مولا پڑھوں پڑھوں سلاللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ یا اللہ یا اللہ
تو
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা হামদ শুনলাম, ইনশাআল্লাহ তাআলা নাতের রাসূল শুনবো। আজকে আমাদের সাথে মুবাল্লিগ হিসাবে মনোয়ার আত্তারী ভাই রয়েছেন, ইনশাআল্লাহ তার থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করব। আজকের যে বিষয় আমরা নিয়েছি ধারণার ব্যাপারে, অনুমানের ব্যাপারে, ইনশাআল্লাহ তাআলা মনোয়ার ভাই আমাদেরকে মাদানী ফুল শোনাবেন। মনোয়ার ভাই, আজকের বিষয় অনুমান, তো শুরুতেই কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
ধন্যবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর এই ইবাদতকে শুদ্ধ এবং ইখলাস ও নিষ্ঠার সাথে আদায় করা আমাদের দায়িত্ব। মানুষ ইবাদতের ক্ষেত্রে সামাজিক কাজ, পারিবারিক কাজ, প্রত্যেকটি কাজের মধ্যেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকে করে সেটা ইবাদত হয়।
জি,
এই জীবন পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হই, আর এই ঘটনার প্রেক্ষাপটে আমাদের মধ্যে বিভিন্ন ধারণা জন্ম লাভ করে।
জি,
ধারণা জন্মায়, তো সেটা কখনো খারাপ ধারণায় পরিণত হয়, কখনো ভালো ধারণায় পরিণত হয়। তো মূলত ধারণা কাকে বলে? ধারণার সংজ্ঞা দিতে গিয়ে কিতাবে বর্ণিত রয়েছে, প্রত্যেক ওই খেয়াল যা কোনো প্রকার নিদর্শন দ্বারা অর্জিত হয় তাকে ধারণা বলে, একে অনুমানও বলে।
জি,
যেমন দূর থেকে ধোঁয়া উঠতে দেখে আগুন থাকার খেয়াল করা।
রাইট,
আমরা যখন আগুন জ্বলে তো উপরের দিকে তাকলে ধোঁয়া ওঠে,
ধোঁয়া ওঠে,
তো এটা ওই ধোঁয়া দেখে কিন্তু আমরা আগুনের অনুমান করি।
জি, আগুন দেখা যাক আর না যাক।
জি, আগুন নাও থাকতে পারে,
নাও থাকতে পারে,
কিন্তু আমরা অনুমানটা চলে আসে। তো এটা হলো ধারণা। তো ধারণার মূলত প্রকারভেদ রয়েছে, একটা সুধারণা ভালো অনুমান, আর একটি কুধারণা মন্দ অনুমান। যেমনটি সুধারণা কখনো তো ওয়াজিব হয়ে থাকে, যেমন আল্লাহ পাকের প্রতি আমাদের সর্বদা সুধারণায় রাখতে হবে। এখানে অনেক ক্ষেত্রে আমাদের জীবনের মধ্যে সুধারণা এবং কুধারণার বিধান রয়েছে এবং রাখার অনুমতি রয়েছে, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে যখনই কোনো বিষয় আসবে, আল্লাহ কি জুলুম করে? নাউজুবিল্লাহ, না, আল্লাহ কখনো জুলুম করে না, জুলুম থেকে পাক। আল্লাহকে বান্দার উপর ইনসাফ করে? নাউজুবিল্লাহ, ইনসাফ করতে পারে, ব্যান সেবা করতে পারে, এমন ধারণা রাখা যাবে না। আল্লাহ পাক ইনসাফকারী। তো এইভাবে আল্লাহ কি উত্তম রিজিক দাদা? নিঃসন্দেহে আল্লাহ উত্তম রিজিক দাদা। মানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের যখন বিষয়গুলো আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়গুলো আসবে, তখন সম্পূর্ণ শতভাগ সুধারণা রাখতে হবে। এখানে যারা পরিমাণ কখনো কুধারণা রাখার কোনো সুযোগ নেই। আর এক্ষেত্রে কখনো কখনো মুস্তাহাব হয়ে থাকে, যেমন নেককার মুমিনদের প্রতি ভালো ধারণা রাখে, এটা মুস্তাহাব, এটাই ইবাদত। তো সহজে যদি আমরা বুঝি যে ধারণা দুই প্রকার, এক প্রকার ধারণা পবিত্র সত্তাদের সম্পর্কে, যেমন আল্লাহ পাকের বিষয়ে, এখানে রাখাটা ওয়াজিব। আর মুমিন নেককার মুসলমান যারা রয়েছে তাদের বিষয়ে যদিও তাদের অনেক খারাপ গুণ রয়েছে, থাকতে পারে, কিন্তু তাদের প্রতি সর্বদা সুধারণা রাখেন আমাদের প্রতি মুস্তাহাব রয়েছে। তো এভাবে দেখা যায় যে, তো আমরা যদি এখন এমন কোনো মানুষ খুঁজে পাবো না সে ধারণা থেকে মুক্ত, কিন্তু সুধারণা রাখলে, সুধারণা রাখা যেহেতু ইবাদত, এর মধ্যে কল্যাণই কল্যাণ, আর কুধারণার মধ্যে কোনো কল্যাণ নেই। আর কিছু ক্ষেত্রে কুধারণা অনুমতি রয়েছে, সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে আমি একটি ঘটনা বলবো, যে ঘটনার মাধ্যমে
জি জি
আমাদের সুধারণার উপকারিতা কি সেটা ফুটে উঠবে। এক বুজুর্গ বলেন, আমি একটি মসজিদে নামাজ আদায় করার জন্য গেলাম, সেখানে আমি দেখতে পেলাম একজন ধনী ব্যবসায়ী বসে আছে এবং পাশে একজন ফকির দোয়া করছিল। দোয়াটা কি ছিল? হে আমার মালিক, আজ আমি এই ধরনের খাবার এবং এই ধরনের মিষ্টান্ন খেতে চাই। ব্যবসায়ী দোয়া শুনে কুধারণা করে বসলো।
আচ্ছা,
যদি এটা আমাকে বলতো তবে আমি তাকে অবশ্যই খাওয়াতাম, কিন্তু সে বাহানাবাজি করছে এবং আমাকে শুনে আল্লাহ পাকের দরবার দোয়া করছে, যাতে আমি শুনে তাকে এই খাবার
ব্যবস্থা করে
দিয়ে দিই। তো সেই ব্যবসায়ী, বদনসিব ব্যবসায়ী, বলল, আল্লাহর শপথ আমি তো তাকে খাওয়াবো না। সে ফকির দোয়া শেষ করে এক কোণায় ঘুমিয়ে পড়ল। ঘটনা খুবই দীর্ঘ, কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। যখন ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পরে ওই ব্যবসায়ী ওখানে ছিল, সে দেখতে পেল কিছুক্ষণ পরে এক ব্যক্তি একটি পাত্রে করে খাবার নিয়ে আসলো।
আচ্ছা,
তখন সে খাবারের মধ্যে দেখে সেই ব্যবসায়ী সেখানে গেল, দেখলো, দেখে সে অবাক হয়ে গেল যে ফকির যে খাবারের জন্য দোয়া করেছিল সেটার মধ্যে সেই খাবারের মজুদ আছে।
আচ্ছা, আগমনকারী ওই খাবারই নিয়ে আসছে।
ওই খাবার নিয়ে আসছে।
আল্লাহ আল্লাহ।
তো নেয়ার পরে ব্যবসায়ী বলল, আপনি কি তাকে চিনেন? বলে, আমি কখনই তার সাথে তাকে দেখিনি এবং তার সাথে আমার কোনো পরিচয় নেই। তো বলো তো হুবহু কিভাবে খাবার আসলো? তখন তো এই ব্যক্তি বলল, আসলে আমি হলাম একজন দিনমজুর শ্রমিক, আমার এই যে খানা তৈরি করেছি এটা আমার পরিবার স্ত্রী মেয়েরা দীর্ঘ দিন ধরে খাবারের ইচ্ছা পোষণ করছিল, তো কিন্তু আমার সামর্থ্য না থাকার কারণে আমি সেটা পারিনি। আজকে আমার সেই সামর্থ্য অর্জিত হয়েছে আর আমি খাবার বানিয়েছি। তো যখন তারা খাবার বানাচ্ছিল এই সময় আমার ঘুম চলে আসলো, আর যখন ঘুম চলে আসলো তখন আমার ভাগ্য জেগে উঠল। কিভাবে? যে তিনি বললেন যে আমি স্বপ্নে প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলাম, আমি দৃশ্যপটে মগ্ন ছিলাম, এমন সময় ঠোঁট মোবারক নড়ে উঠল এবং রহমতের ফুল ঝরতে লাগলো, এবং শব্দগুচ্ছ কিছুটা এমন গুছালো ছিল যে আজ তোমার এলাকায় আল্লাহ পাকের একজন ওলি এসেছে, সে মসজিদে অবস্থান করছে, যে খাবার তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য প্রস্তুত করেছ সেই খাবার তার খেতে মন চাচ্ছে, তার কাছে নিয়ে যাও, নিজের চাহিদা অনুযায়ী খেয়ে অবশিষ্টগুলো ফিরিয়ে দিবে, তাতে আল্লাহ পাক তোমাদের জন্য বরকত দান করবে এবং আমি তোমার জন্য জান্নাতের জামানত দিচ্ছি। ঘুম থেকে উঠে ওই ব্যক্তি খাবার নিয়ে সেই ফকির দরবেশের কাছে উপস্থিত হলো। উপস্থিত হলো, এই ঘটনা বলার পরে ব্যবসায়ী বলল, এত পরিমাণ স্বর্ণ দিব, তুমি আমাকে সেই যে দোয়ার জামানত বা যে ফজিলত সেটার মধ্যে আমাকে সামিল করে নাও। তখন সেই শ্রমিক বলল যে এটা আমি করব না। তখন আবার কি করলো ওই ব্যবসায়ী? বলে, আমি আরো বাড়িয়ে দিলাম, তুমি আমাকে সেটার মধ্যে শরিক করে নাও। সে অস্বীকার করল। এক পর্যায়ে ব্যবসায়ী অনেক স্বর্ণ দেওয়ার জন্য তাকে অফার করলো, তাকে দেওয়ার জন্য বললো যে আমি দিব তোমাকে, তুমি আমাকে সেই দোয়ার মধ্যে বা সেই হিস্সা অংশের মধ্যে আমাকে সামিল করে নাও। তখন খুব চমৎকার একটি কথা বলেছেন যে ওই ব্যক্তি, যে আল্লাহ পাকের শপথ, যেই জিনিসের জামানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাকে, যদি তুমি এর বিনিময়ে পুরো দুনিয়ার সকল সম্পদ দিয়ে দাও তবু আমি তা বিক্রি করব না। তোমার ভাগ্যে যদি থাকতো, এরপরে যে কথাটা, যে তোমার ভাগ্যে যদি এই বিষয়টি থাকতো তবে তুমি আমার পূর্বেই করতে পারতে, কিন্তু আল্লাহ পাক যার উপর ইচ্ছা তাকেই রহমত প্রদান করেন। ব্যবসায়ী খুবই লজ্জিত হলো এবং চিন্তিত হয়ে মসজিদ থেকে চলে গেল, যেন সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলল। এই ঘটনাটি রওজুর রিয়াহিন কিতাবের মধ্যে 277 পৃষ্ঠায় রয়েছে। প্রিয় দর্শক, যেই বিষয়টি এর মধ্যে শিক্ষণীয় সেটা হলো যে চিন্তা করুন, ব্যবসায়ী তার সামর্থ্য ছিল, এই যে ব্যক্তি যে খাবার খেতে চাইলো, এই ফকির আল্লাহর ওলি, কে জানে আল্লাহর ওলি, আমরা তো জানি না, কিন্তু এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা সাধারণের মধ্যে তার ওলিদেরকে গোপন রাখে। অতএব সে যে খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, ব্যবসায়ী চাইলেই পারত যে ঠিক আছে সে আল্লাহর কাছে চেয়েছে, বাস আল্লাহ তো উসিলা দিয়েই কাজ করে, তো আমি হয়ে যাই উসিলা, আমি এই ফকিরকে সাহায্য করি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। তো যদি সে এগিয়ে যেত এবং খাবার পৌঁছে দিত তো হতে পারতো সেই ফজিলত সে পেতে পারত, কিন্তু সে কি করল, সে কুধারণা করে বসলো। একটি রয়েছে সুধারণা করে যদি সে বিরত থাকতো, ঠিক আছে বাস আল্লাহর কাছে যেয়েছে, আল্লাহর কাছে চাওয়া উচিত, তা আমি ভালো থাকি, আমি আমার মতো থাকি, কিন্তু সে কি করল, সেটা না করে সে কুধারণা করলো। তো কুধারণার কারণে সে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হলো এবং তার মধ্যে যে আরো চিন্তা জাগ্রত হলো যে আমি এই একজন নেককার ব্যক্তির সাহায্য করতে পারলাম না শুধুমাত্র কুধারণার কারণে।
দেখেন মনোয়ার ভাই, এখানে বিষয়টা কোন দিকে চলে গেছে, ধারণার কারণে সে কত বড় এক নিয়ামত থেকে বঞ্চিত হলো, দ্বিতীয়ত কুধারণা অনুমান তাকে এমন বানিয়ে দিয়েছে সে একজন আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাপারেও কেমন ধারণা করে বসেছে যে তার খাবারের প্রয়োজন বা পেটে ক্ষুধা লেগেছে, এখন সে সরাসরি আমার কাছে যেতে লজ্জাবোধ হচ্ছে, তাই সে আমাকে শুনিয়ে শুনিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, কিন্তু সে কসমও কাটলো কি আমি খাবার তাকে দিব না। অর্থাৎ মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে করে এই এই সকলের মধ্যে ডুবে যায়। সে ধারণা করতে করতে এক পর্যায়ে গিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা নেক বান্দা, তার ব্যাপারেও সে এমন ধারণা করে বসলো কি সে হয়তো বা আমাকে শুনিয়ে শুনিয়ে এই দোয়া করছে কিন্তু আমি তাকে খাবার দিব না। যদি আমাদের মধ্যে এমন কারো অভ্যাস থাকে বা এমন চিন্তা ভাবনা থাকে, আমরা যেন এগুলো দূর করার চেষ্টা করি। এই জন্য আমি শুরুতে বললাম এটা একটি আত্মিক ব্যাধি, এটা আপনাকে দূর করতে হবে, আপনাকে এটা এটা থেকে বাঁচতে হবে, এর জন্য চিকিৎসা আপনার করতে হবে। এই যে ধারণা অনুমান এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই যে মনোয়ার ভাই বললেন যে উপরে যদি ধোঁয়া দেখা যায়, আর আমরা যদি ধোঁয়া দেখেই ভাবি বা অনুমান করি নিচে আগুন লেগেছে, আগুন তো নাও থাকতে পারে, আগুন নিভে যেতে পারে, বা কোনো আবর্জনা জ্বালানোর জন্য হয়তো বা কেউ এগুলো পুড়িয়েছে, এরপরে ধোঁয়া উঠতেছে, আগুন হয়তো বা নিচে নাও থাকতে পারে, ধোঁয়া থাকতে পারে শুধু। তো এই যে আমরা দেখে না দেখে, কোনো ব্যক্তির স্টাইল দেখে, কোনো ব্যক্তির চলাফেরা দেখে, কোনো ব্যক্তির কথা শুনে আমরা যদি ধারণা করি, আবার মনোয়ার ভাই কিছু মানুষ এমন আছে যে কথা এমনভাবে বলে এদের কথার কারণে ধারণা চলে আসে, একটা অনুমান চলে আসে যে সে এভাবে কথা বলছে। আবার ধারণা কিন্তু ভালোটাও আছে, সব ধারণাই যে খারাপ এরকমের না। যদি কোনো ব্যক্তি ধ্যানের মাধ্যমে মানে এক জায়গাতে বসে আছে, যেটাকে আমরা মরাকাবা বলতে পারি, এবার বসে আছে, এখান থেকে সে ধারণা করলো যে চক্ষু বন্ধ করে আমি মদিনাতে যাচ্ছি, মদিনার অলিগলি ঘুরছি, হ্যাঁ, এই ধারণা মানুষকে কত দিকে নিয়ে যেতে পারে না? ভালো ধারণা মানুষকে কত উন্নতি উন্নত চিন্তা ভাবনা দিতে পারে, সে মদিনায় যাচ্ছে বা কাবা শরীফের সামনে তাওয়াফ করছে, সে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, ধারণা। অথবা কোনো ব্যক্তি আমার আত্মীয় বা আপনার আত্মীয় সে হজে বা উমরাতে গেল, তার ব্যাপারে ধারণা, আহ এখন এখন মনে হয় ওই ব্যক্তি কাবা শরীফের তাওয়াফ করছে, ধারণা। এখন মনে হয় ওই ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দিবেন না, এরকমের ধারণা কত সুন্দর, ভালো।
এই ধরনের ধারণা ভালো, আর এই ধরনের ধারণা করাই উচিত, খেয়াল আনা উচিত,
খেয়াল আনা উচিত।
কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ধারণা করতে গিয়ে খারাপের মধ্যে চলে যাই, আর মানুষ বৈশিষ্ট্যগত ভাবে প্রথমে নেগেটিভ চিন্তাটাই আসে মানুষের মাঝে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের তো অবস্থা জানেন আল্লাহ পাক, আর আমরা কি করার যোগ্য আর কি করে থাকি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারা 26 সূরা হুজরাতের মধ্যে 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসমুন। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোন কোন অনুমান পাপ হয়ে যায়,
পাপ হয়ে যায়, রাইট।
এখন চিন্তা করুন, এই যে আমাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে ধারণা করা থেকে বিরত থাকার জন্য
বলা হয়,
আমি যে ধারণা করতে যাবো সেটা সঠিক হতেও পারে না
হতে পারে,
আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়ালু যে প্রথমে বলে তোমরা অনুমান থেকে
বেঁচে থাকো।
কেন, এক ব্যক্তি এক আল্লাহর ওলি তিনি তার মাকে নিয়ে নদীর পাড়ে বসে মা সেবা করছেন, তো তার নিকট একটা পাত্র ছিল, যে পাত্রটি ওই সময় প্রচলিত অনুযায়ী মদের পাত্রের মতো দেখা যাচ্ছিল। সে কি করলো, দূর থেকে এটা খারাপ ধারণা করলো যে হয়তো কোনো সে খারাপ নারী নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছে, কিন্তু ওই আল্লাহর ওলি ছিলেন সাহেবে কাশ, অর্থাৎ সে অন্তর্দৃষ্টি সম্পন্ন। তো যখন সে গেল, তো যাওয়ার পরে প্রত্যেকটা জিনিসই কিন্তু অন্তরে ধারণা চলতেছে, তার মনে ধারণা কল্পনা জল্পনা চলছে। তখন ওই আল্লাহর ওলি বলল যে হে অমুক, তুমি যেটা ধারণা করছো সেটা ভুল, এই যে তুমি দেখছো যে এক মেয়েকে, সে আসলে আমার হলেন আমার মা, আমি তার খেদমত করছি।
আল্লাহ আল্লাহ।
তখন ওই আল্লাহর ওলি, সেও ছিল একজন নেককার বান্দা, কিন্তু দেখেন যে ধারণা এমন একটা জিনিস যে সবার অন্তরে চলে আসে,
সবার অন্তরে
আসবে, এটা যেমন রাগ যেমন চলে আসে এটাকে ভালো দিকে প্রয়োগ করতে হয়, কন্ট্রোল করতে হয়, ঠিক তেমন ধারণা আসবে না এমন কোনো মানুষ দুনিয়াতে নেই। তো ধারণা আসবে, কিন্তু এটাকে ভালোতে পরিণত করতে হবে,
পরিণত করতে হবে,
যে হতে পারে সে তার কোনো আত্মীয়, যে মুহরিম, যার সাথে তার খেদমত করা বৈধ,
বৈধ।
তো এই যে মা চিন্তা করা হলো, তো এখন সে যদি সে চিন্তা না করে ধারণা করলো, কি অবস্থা?
আমিরুল ইসলাম সুন্দর একটি বাণী বলছেন না আমাদেরকে, মানুষের এরকমের ধারণা থেকে বাঁচানোর জন্য বলছেন যে যখনই এরকমের কিছু সামনে পড়ে বা ধারণা চলে আসে, তখন তোমরা যে ধারণা করার কারণে গুনাহ হয় এটা থেকে বেঁচে ভালো একটা ধারণা করো। যেমন কোনো ব্যক্তি আপনাকে কথা দিয়েছে কি আমি আসতেছি, একটু ওয়েট করেন বা কালকে সকালে আসব, সে আসে নাই, যখন সেখানে তার খারাপ দিকগুলো চিন্তা ভাবনা না করে যদি এটা বলা হয় যে তার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা কেউ অসুস্থ, সে আসতে পারে নাই, বা সে নিজে আসার সময় কোনো দুর্ঘটনা ঘটেছে সে আসতে পারে। আমিরুল ইসলাম বলেন যেগুলো ধারণা করলে গুনাহ হয়, এই ধারণা থেকে বেঁচে যে ভালো ধারণাগুলো রয়েছে, ভালো কথাগুলো রয়েছে, আমরা যেন এই ধারণাগুলো নিয়ে নিই।
আমাদের মধ্যে অনেক সময় ঘটনার প্রেক্ষাপটে শতভাগ মিলে যায় আমাদের
ধারণার সাথে,
যে হ্যাঁ এই যে ধারণা করেছিলাম এটা হয়েছে, এমন হয়েছে, সব মিলে যায়। তারপরও আমাদেরকে অন্তরে এটা রাখতে হবে, আমি সব মিলে গেল শতভাগ, কিন্তু আমি ব্যক্তির সাথে ফেস টু ফেস তো জিজ্ঞাসা করিনি। তো যেহেতু আমি জিজ্ঞাসা করিনি, আমার টোটালি অনুমানের ভিত্তি এটা, তো আমি যদি এটাকে ভালোতে রূপান্তর করি, না হতে পারে এগুলো সব ভুল, কেন চোখে দেখা জিনিস যে সঠিক হবে তা জরুরি নয়, তো এটা সবকিছু ভুল, অথবা আমি ভালো ধারণা রাখি সেটা ইবাদত। তো এরকম যদি করে তাহলে দেখা যায় যে আমাদের গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে, আর অবশ্যই আমরা আমাদের অন্তরকেও পাক এবং সাফ রাখতে পারবো, আল্লাহকে রাজি করতে পারবো
ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল, SMS, ফেসবুক পেজে কমেন্টস এর দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে একটি SMS আসছে, যেটা একজন আমাদেরকে SMS করলেন, যে নাহিদ ভাই, তিনি বললেন ভাইয়া কেমন আছেন আপনারা, আলহামদুলিল্লাহ। ফয়সাল রাঙ্গামাটি থেকে আমাদেরকে SMS করেছেন, একটি নাচ শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, নাচ শোনাবো আপনাদেরকে। বগুড়া থেকে বিনতে ফজলুর, আলহামদুলিল্লাহ এই এই চ্যানেলটার মাধ্যমে খোদাবীতি ও নবীর প্রেম অর্জন হয়, আমার মা অসুস্থ তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক। এরপরে একজন আমাদেরকে কুষ্টিয়া থেকে SMS করেছেন, তিনিও দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। নেত্রকোনা থেকে একজন আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ভাইকে ভালো রাখুক। বগুড়া থেকে আরেকজন আমাদেরকে SMS করেছেন, দোয়া চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। চট্টগ্রাম থেকে একজন আমাদেরকে SMS করেছেন, আমার বোনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন SMS করেছেন, তিনি বললেন আমি যতই অসুস্থ থাকি বা বিজি থাকি সকালের অনুষ্ঠান দেখা কখনো মিস করি না, দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের অনুষ্ঠানের সাথে থাকতে পারি। কুমিল্লা থেকে একজন SMS করেছেন, আমি আপনার ভাগিনা, আমার জন্য দোয়া করবেন। কুমিল্লাতে তো আমার কোনো আত্মীয় নেই, তবে যদি কেউ আমাকে মামা বানিয়ে নেয় তবে অসুবিধার কিছু নেই, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, দোয়া করি আপনাদের জন্য সুস্থ রাখুক। আচ্ছা, ফেসবুক পেজের মধ্যে আমাদের সাথে রাজীব আত্তারি ভাই আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এরপরে MD নিজাম ভাই আমাদের সাথে আছেন, নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, শিহাব আলী ভাই লিখবেন মাশাআল্লাহ, জাকির হোসেন জাকারিয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, জুয়েল ভাই সাথে আছি 10 মাইল পঞ্চগড় থেকে, জুয়েল ভাইয়ের কাছে অনুরোধ পঞ্চগড় থেকে আপনি প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখেন, যতটুকু আমার দৃষ্টিতে পড়লো প্রতিদিন আপনার কমেন্টস আসে বা আপনি থাকেন। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সিলেট থেকে সাথে আছি জাফলং, নুরুল ইসলাম আত্তারি ভাই, আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজনে লেখলেন কোরআনে পাকের তেলাওয়াত, হামদ, নাত, কালাম সব কিছু ভালো লাগে মাশাল্লাহ। এরপরে আবুল কালাম তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে আমাদের সাথে তাজেদারে মদিনা একটা আইডি আমাদেরকে কমেন্টস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরেকজন বললেন মাদানী চ্যানেল দেখে আমরা অনেক কিছু অনেক ইলিম অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলা কবুল করে নিক। তারিক নাদিম ভাই আমাদের সাথে আছেন, সাইম খান আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন কেমন আছেন, মানিকগঞ্জ থেকে বলেছেন, মানিকগঞ্জ থেকে সাইম ভাই আমাদের কমেন্টস করলেন, শুকরিয়া আল্লাহ তাআলার। আপনার এলাকায়ও মাদানী কাজ অর্থাৎ মোবালিকে দাওয়াত ইসলামী যদি না থাকে তো আপনি যোগাযোগ করুন, আপনার এলাকায় দাওয়াত ইসলামী মাদানী কাফলা নেওয়ার চেষ্টা করুন, সাপ্তাহিক ইজতেমা শুরু করুন। আমি অনেক আগে মনোয়ার ভাই মানিকগঞ্জ একবার গিয়েছিলাম, তবে কোন এলাকায় সঠিক এখন বলতে পারতেছি না, তবে মানিকগঞ্জও মাদানী কাজ আছে এখনও, আর এক সময়ও ছিল অনেক আগে, একবার গিয়েছিলাম। নাসিরুদ্দিন রনি ভাইও আমাদের সাথে আছেন, কিছু কল নেই দর্শক শ্রোতার, এরপরে শোয়েব ভাইয়ের কাছে আসবো, নাতে রসুল শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা, যে কল শুনিয়ে দিন।
চট্টগ্রাম ইনশাআল্লাহ
তাআলা সাথে থাকুন, ভালোবাসি প্রিয় নবীকে শোনানোর চেষ্টা করছি। পরবর্তী কল। যাবো কেমন করে ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল।
আমার নাম সাইফুদ্দিন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই।
কি গজল শুনতে চান তা তো বলেননি, গজল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য অন্য যারা গজলের নাম বলেছে ওখান থেকে আপনি একটু শুনে নিন, ঠিক আছে? পরবর্তী কল।
কুমিল্লা থেকে বলছি, আমার নাম আবু নুমান, আমি একটা নাতের আসল শুনতে চাই।
সব ভাই নাতের আসল শুনিয়ে দিনের পর আজকের বিষয় যে আমরা নিয়েছি আবার আলোচনায় আসবেন ইনশাআল্লাহ।
সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, صلي على شفيعنا
Young and
حضرت شاہ جلال یامینی হজরত শাহ পরপিয়ামে নি সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসে প্রিয় নবীকে ভালোবাসে প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি বলো না আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মোদের পার তোরে ভালোবাসে প্রিয় নবীকে ভালোবাসে প্রিয় নবীকে
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনাদের কল শুনছিলাম, এসএমএস গুলো পড়ছিলাম, আর এর পূর্বে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করছিলাম ধারণা সম্পর্কে। মনোয়ার ভাই এখন আমাদের সাথে আছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আরো কিছু মাদানী ফুল শুনে নেই মনোয়ার ভাই থেকে। জি মনোয়ার ভাই,
আমাদেরকে ধারণা থেকে অবশ্যই বাঁচতে হবে। কুধারণার যে বিষয়গুলো,
জি,
এগুলো খুবই মারাত্মক। কুধারণা থেকে বাঁচতে না পারলে আমাদের বাস্তবিক যে জীবনে বরকত সেটা আমরা পাবো না। আর আমাদের মনে রাখতে হবে যে কুধারণা এটা খারাপ অন্তর থেকে বেশি আসে। আজকে আমাদের যাদের অন্তর যত বেশি খারাপ হবে সেখান থেকে তত বেশি কুধারণা আসবে। তো এই জন্য যে বিষয়টা যদি কি আমরা এটাও গেঁথে নেই যে মানুষ তো অনেক সুধারণাও করে, তা আমার মধ্যে এত কুধারণা কেন?
কেন
তো নিশ্চয়ই আমার বাতিন খারাপ, কারণ যেই পাত্রের মধ্যে যা থাকে যদি সেখান থেকে কিছু ঢালা হয় তো সেটাই বের হয়। তো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য ছিল যে ধারণাটাকে পাল্টে দেয়া, সুধারণা করা। সেই জন্য ঈসা আলাইহিসসালামের প্রসিদ্ধ ঘটনা রয়েছে, তিনি এক ব্যক্তিকে চুরি করতে দেখলেন। তো চুরি করতে দেখে তো চোখের সামনে ঘটনা, তো দেখে বললেন যে তুমি চুরি করলে। তো ওই ব্যক্তি ভয় পেয়ে ওই ব্যক্তি বলল না আমি চুরি করিনি। তো ঈসা আলাইহিসসালাম কিছুটা নীরবতা অবলম্বন করে বললেন যে তুমি ঠিকই বলেছ, তুমি চুরি করোনি, আমার চোখ ভুল দেখেছে। তো একে মুসলমানের সম্মান বজায় রাখা, আর দ্বিতীয়ত হলো যেহেতু সে অস্বীকার করছে তো চোখ যে সব ঠিক দেখবে এটা জরুরি নয়। অথচ নবীদের দেখা তো জাহিরি, কেন বাতিনি ভাবে নবীরা কত কিছু দেখে কেন কোনো সন্দেহ নেই। তারপরে মুসলমানের সম্মান রক্ষার্থে কুধারণা থেকে বাঁচার জন্য বা খারাপ ধারণা থেকে যাতে বাঁচতে পারি, এটা আমাদের জন্য মূলত শিক্ষা
কেমন ছিল,
কেমন একটি ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে কেমন পর্যন্ত এই ঘটনা সবাই জানবে।
মুসা আলাইহিসসালাম আরেকটি ঘটনা আছে না মনোয়ার ভাই, এরকমের যে তিনি তার উম্মতকে নিয়ে কোথাও রওনা করলেন, পথিমধ্যে মরা একটি কুকুর হয়তো কয়েকদিন আগে মারা গিয়েছে, কুকুরের দাঁতগুলো বের হয়ে গেছে, হয়তো পচে গলে। তো এর সাথে যারা ছিল তারা এমন ধারণা করলো, দেখ কুকুরটা মরে পচে দাঁত বের হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম বললেন আরে এইভাবে বলা যায় না, কুকুরের দাঁতগুলো কত সাদা কত সুন্দর দেখা যায়, মানে পচে গলে একেবারে শেষ হয়ে গেছে এভাবে না বলে কুকুরের দাঁতগুলো কত সুন্দর দেখা যায় এটা বলে তো আরো সুন্দর লাগে।
এই জন্যই যে সর্বদা নেককার পরহেজগার ব্যক্তিদের ধারণা ভিতর থেকে ভালোই আসে, আর আমাদের চেষ্টা করতে হবে আমি নিজে খারাপ না ভালো, এটা পরিমাপ করার যন্ত্র এটা, যে আমার ভিতর থেকে কি প্রত্যেক ব্যক্তির সম্পর্কে বেশি বেশি ধারণা আসে। আল্লাহর ওলির ঘটনা আমরা জানি, সে এক জায়গায় বসে ধ্যান করছিল, ইবাদত করছিল, আর এক গুনাহগার ব্যক্তি কি করলো তার কাছে পাশে এসে বসলো। প্রত্যেকের মধ্যে একজন নেককার একজন গুনাহগার, কিন্তু গুনাহগারের ইচ্ছা ছিল এটা অন্তরে যে নেককারের সংস্পর্শে যাই, তা আমার প্রতি আল্লাহ তাআলা রহমত
হবে, আমার ক্ষমা হয়ে যেতে পারে।
আর ওই নেককার ব্যক্তি যে ছিল সে তার মনে এটা খেয়াল আসলো এই গুনাহগার ব্যক্তি কেন
আমার কাছে আসবে,
তখন সে তাকে কি করলো তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল তো গুনাহগার ব্যক্তি যেতে বাধ্য, সে যখন চলে যাচ্ছিল তখন ওই নেককার ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ তাআলার মেঘের খণ্ড ছায়া দিচ্ছিল। তো যখন ওই ব্যক্তি চলে যাচ্ছিল তো ওই ছায়া ওই গুনাহগার ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল,
মানে ওই মেঘটা গুনাহগার ব্যক্তিকে ছায়া দেওয়া
শুরু করলো।
আহা,
তখন আল্লাহ পাক ওই জামানার নবীকে ওহি করে জানিয়ে দিলেন যে উভয়কে নতুন ভাবে আমল করার জন্য বলার জন্য। কেন যে নেককার ব্যক্তির এই ধারণা, এই খেয়াল, এগুলোর কারণে তার ইবাদত বরবাদ হয়ে গেছে। আর গুনাহগার ব্যক্তি যে ওই যে ধারণা করেছিল যে নেককার সংস্পর্শে যাই, ইচ্ছা পোষণ করেছিল যে তার কাছে গেলে আমি রহমতের ভাগিদার হব, নেককার হয়ে যাব, তার এই ধারণা করে আল্লাহ তাআলা তার পিছের গুনাহকে মাফ করে দিয়েছেন,
ক্ষমা করে দিয়েছেন।
তো এই জন্য যে বিষয়টা আমরা সর্বদাই ভালো ধারণাই রাখবো, এটার মধ্যে কল্যাণই কল্যাণ, কু ধারণার ক্ষতি কি, এই বিষয়ে হাদিসে পাক রয়েছে। আমি তিনটি পানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থাপন করব।
জি,
সহিহ বুখারীর মধ্যে রয়েছে যে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কু ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কু ধারণা নিকৃষ্ট মিথ্যা। আমাদের সমাজে তো মিথ্যা রয়েছে, তো এর মধ্যে একটা এটাও রয়েছে কুধারণা, এটা একটা নিকৃষ্ট মিথ্যা। সবল ইমান এর মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের রক্ত, সম্পদ এবং তার প্রতি কুধারণা হারাম, ব্যাখ্যার মধ্যে রয়েছে অপর মুসলমানের জন্য,
অপর মুসলমানের জন্য।
জি, নাম্বার তিন, হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারফু সূত্রে অর্থাৎ সরাসরি বর্ণিত যে আপন মুসলমান ভাইয়ের প্রতি মন্দ ধারণা রাখলো, নিশ্চয়ই সে আপন প্রতিপালক আল্লাহ পাকের প্রতি মন্দ ধারণা রাখলো। এবার চিন্তা করুন যে এমন কোন মুসলমান কি রয়েছে যাদের বিষয়ে আমাদের কোনো না কোনো কুধারণা নেই, খারাপ ধারণা নেই? তা আমরা কিন্তু রাখি আমাদের কাছে। আমি পূর্বে একটা কথা বলেছি যে শতভাগ ঘটনা সেট হয়ে যায়, আর এটা শয়তানের কাজ। শয়তান বিভিন্ন ভাবে পয়েন্টে মিলে দেখো এরকম তুমি ধারণা করেছিলে এটা এটা এটা। তো বাস্তবিক পক্ষে এভাবে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের বাতিন অভ্যন্তরের অবস্থা খারাপেরই বহিঃপ্রকাশ।
এখানে মনোয়ার ভাই, ধারণার কারণে কি কি ক্ষতি হয় মানুষের? যখন কোনো ব্যক্তির মধ্যে একটা ধারণা চলে আসে, ওই ধারণার কারণে কিন্তু তার রাগ হয়।
জি,
মনের মধ্যে রাগ সৃষ্টি হয়। কি রকমের? যেমন ধরেন গিয়া যদি অফিস বয় থাকে বা খাদিম থাকে, তাকে যদি বলা হয় একটা কাজের কথা, সে যদি পাঁচ মিনিট দশ মিনিট পরে আসে, তো তার ব্যাপারে একটা ধারণা সৃষ্টি হয়ে গেল, দেখো কাজের জন্য পাঠালে পরে নিজের ব্যক্তিগত কাজে গিয়ে লেগে যায় আর আসতে দেরি হয়। যখন সেই ধারণাটা করে নিল না মনোর ভাই, তখন তার মধ্যে রাগও সৃষ্টি হয়ে গেল, আসুক আসুক, আমি তাকে জিজ্ঞাসা করব আমি কাজে পাঠালে কেন নিজের কাজ করতে যায়। সে এই এই রাগ সৃষ্টি হলো, যখন সে আসে তখন ওই বেচারাকে ধমক দেওয়া বা তাকে উল্টা সিধা কথা শুনিয়ে দেওয়া, ধারণার কারণে মানুষের মধ্যে রাগও চলে আসে। অনেকগুলো রাগ চলে আসার কারণে অনেকগুলো বিপদও তার সম্মুখীন হতে হয়, ঝগড়াঝাটির মধ্যে তাকে পরে যেতে হয়। কোনো ব্যক্তি তার ঘরের সামনে গেল, তো সে ধারণা করে নিল এই মনে হয় আসছিল আমাকে দেখার জন্য, আমি কি করতেছি। তো যখন সে আবার দেখা হলো, রাগ রাগ তো মাথায়, আমাকে কেন দেখতে আসছিলি, অথচ এটা ছিল ভুল, সে হয়তো প্রয়োজনীয় কাজে যাচ্ছিল। তো যখন দ্বিতীয়বার দেখা হলো, তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, কান পেতে শোনার ইচ্ছা বা চুপি চুপি দেখার ইচ্ছা, অন্য অন্য কারো কাজকর্ম, এই যে ধারণার কারণে কতগুলো বিপদের মধ্যে মানুষ পড়ে যায়। এক আল্লাহর ওলির ঘটনা মনোয়ার ভাই, তিনি নামাজ শেষ করে তাড়াতাড়ি করে, অর্থাৎ জামাত শেষ হওয়ার পরে অন্যান্য ব্যক্তিরা তো সুন্নাত নামাজ নফল নামাজ আদায় করতেন, তিনি জামাত শেষ করে তাড়াতাড়ি করে বের হয়ে যেতেন। তো দুনিয়াদার একজন ব্যক্তি এই ঘটনা দেখলো, আরে একে তো দুনিয়া মানুষ সবাই চিনে, তার এত প্রশংসা, নেককার মনে করে, অথচ নামাজের পর পরে সে মসজিদে অবস্থান করে না, সে বের হয়ে যায়, আমি দেখবো সে কোথায় যায়, পিছু নিল ধারণা, সে কোথায় যায় আমি দেখবো। কত দূর যাওয়ার পরে দেখে ওই নেককার ব্যক্তি দোকানে ঢুকলো, রুটি আর কিছু খাবার কিনলো। এই ধারণাকারী ব্যক্তি বলে, আচ্ছা তুমি এত খাবারের লোভি, নামাজ শেষ করে তুমি চলে আসলে, আর অন্যান্য ব্যক্তিরা তোমাকে খুব পরহেজগার মনে করে, নামাজি মনে করে, আর তুমি এই কাজ করো, এখন কিনছে খাবার টাবার কিনছে, এখন মনে হয় কোনো বন জঙ্গলে গিয়ে খাবে মানুষ যাতে না দেখে। পিছনে চলতে 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 দেখে একটা ভাঙ্গা ছোটোখাটো একটি ঘরের মধ্যে সে প্রবেশ করলো। এই ব্যক্তি ধারণা করতে লাগলো, মনে হয় এখন ঘরের মধ্যে গিয়ে একা একা খাবে, আচ্ছা খাক আমি একটু দেখি এদিকে কি হয়। তো সে যখন এদিকে গেল, ওই আল্লাহওয়ালা ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে সে একজন রুগীর পাশে বসে, এরপরে ওই যে রুটি খাবার নিয়ে আসছিল তাকে খাওয়ালো, খাওয়ানোর পরে যখন তার দায়িত্ব শেষ, রুগী দেখা শেষ, তো সে ওখান থেকে চলে গেল। ওই ব্যক্তি দুনিয়াদার ব্যক্তি যখন আসলো, দেখে বাইর হয় না কেন, এখনো ঘর থেকে কেন বের হয় না, সে ঘরে প্রবেশ করলো, দেখে একজন বিছানার মধ্যে রুগী শুয়ে আছে। তার কাছে জিজ্ঞাসা করলো, একটু আগে যে লোকটা প্রবেশ করলো তোমার ঘরে, উনি কোথায়? তো ওই রুগী বলতে লাগলো, উনি তো প্রতি জুমার দিন আসে, আর কোথা থেকে আসে তা তো জানি না, আসে আমার জন্য খাবার নিয়ে আসে, আমাকে খাবার খাওয়ানোর পরে উনি চলে যায়। তো বললো, এখন কোথায় গেল? এরপরে ঘটনার মধ্যে আসে প্রায় মনে হয় 300 কিলোমিটার বা 3 মাসের রাস্তা উনি সফর করে আসছে। যখন উনি আসছে তখন তো টের পায় নাই, আল্লাহ আল্লাহ ব্যক্তির পিছনে পিছনে চলে আসছে। ধারণা করতে করতে যখন সে চলে গেল, এখন সে এই 3 মাসের রাস্তা কিভাবে যাবে? সে 1 সপ্তাহ এখানে ওয়েট করলো, দ্বিতীয় পরে জুম্মা যখন আসলো, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, এরপরে সেখান থেকে এর সাথে চলে গেল। ধারণা মানুষকে
বিশর হাফি রহমতুল্লাহ ঘটনা, আর এর মধ্যে কত চমৎকার যে আপনি যেটা বললেন, আর এখানে কতগুলো আমাদের জন্য শিক্ষা যে আল্লাহওয়ালা ব্যক্তির পিছনে পিছনে চললে অনেক জটিল এবং কঠিন রাস্তা খুব সহজ
হয়ে যায়।
ওই ব্যক্তি ওই সময়ে যখন ঘটনা ঘটলো, পরবর্তী এলাকায় ঘুরতে লাগলো, তো অপরিচিত লাগলো যে এ কোন এলাকা,
কোন এলাকা
চিনতে পারছি না। তখন যখন জিজ্ঞাসা করলো তখন তাকে বলা হলো এটা তো অমুক এলাকা, তখন দেখলো সে দীর্ঘ পথ
যেগুলো
মানে অনেক দিনের পথ, আমি চলে আসলাম কয়েক কদমের মধ্যে। তো এইভাবে সে তার ধারণাও চেঞ্জ করলো এবং পরবর্তীতে সে আল্লাহর সংস্পর্শে থেকে ভালো হয়ে গেল।
আমাদের গলিদের ব্যাপারে যাদের এরকম খারাপ ধারণা তাদেরও এ থেকে মাদানি ফুল নেওয়া উচিত।
প্রথমে কিন্তু ঘটনা আমরা দেখেছি যে আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে থাকে, আল্লাহর ওলি যাকে বলা হয়, সে আল্লাহর কাছে চেয়েছে, আর এই ব্যক্তি মসজিদে বসে কুধারণা করলো, যার কারণে যেই নিয়ামত থেকে বঞ্চিত হলো।
এই জন্য আল্লাহর ওলিদের ব্যাপারে যাদের এরকমের কুধারণা রয়েছে বা খারাপ ধারণা রয়েছে, আমাদের ধারণাগুলো পরিবর্তন করা উচিত। ধারণা তো দেখেন, এক তো স্বাভাবিকভাবে নর্মাল মুসলমানদের ব্যাপারে ধারণা করা নিষেধ, মানে এমন কোনো ধারণা যে তো যাতে করে গুনাহ হয়। এরপরে যদি সেটা হয় আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহ তাআলা নেক বান্দাদের সাথে, ওলামা একরামের সাথে, তো এটার তো পীর মাশায়েখের সাথে, এটা তো একবারে জঘন্য কথা না। তাই জন্য আমাদের
সমাজের মধ্যে খারাপ যে ব্যক্তি রয়েছে তাদের বিরুদ্ধে কুধারণা করা কিছু জায়েজ অবস্থা রয়েছে, আমি সেটা আরজ করে দিচ্ছি, যাতে মানুষ মনেই করে যে সে প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তাকে নেককারী মনে করব, এটাও হতে পারে না। সবসময় ধারণা রাখতে হবে। তো এই বিষয়ে কিতাবে বর্ণিত রয়েছে যে ফাসিকে মৌলিন, অর্থাৎ প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী, এর প্রতি এরূপ ধারণা করা যেমন কর্ম তার দ্বারা প্রকাশ পায়, অর্থাৎ সে যে কাজটা করছে সে বিষয়ে ধারণা রাখা তার জন্য বৈধ। আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারী কুর্তুবী রহমতুল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি নেককার হয় তবে তার সম্পর্কে কুধারণা জায়েজ নেই। প্রকাশ্যভাবে আমাদের সমাজের মধ্যে অনেকে নেককার রয়েছে, তো তার সম্পর্কে কুধারণা জায়েজ নেই। এবং যে ব্যক্তি প্রকাশ্য কবিরা গুনাহ করে থাকে এবং ফাসিক হিসাবে প্রসিদ্ধ, তবে তার সম্পর্কে কুধারণা করা জায়েজ। আমাদের সমাজের মধ্যে কেউ চোর হিসাবে প্রসিদ্ধ, কেউ ডাকাত হিসাবে, কেউ প্রকাশ্য মানুষের গালি দিচ্ছে, গালি দিয়ে শোনা যাচ্ছে, কেউ মা বাবার সাথে উচ্চ আওয়াজে এমন খারাপ আচরণ করে যে প্রতিবেশী সচক্ষে দেখছে। তো এইভাবে দেখা যায় যে প্রকাশ্য গুণাগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা ধারণা রাখা যায়। আর এই ধারণা রাখার যে বিষয়টা সেটা এমন নয়, যেমন এখানে বলা হয়েছে কুধারণা জায়েজ হওয়ার দ্বারা উদ্দেশ্যটা কি, মনে রাখবেন পাপী ও প্রকাশ্য গুনাহ সম্পাদনকারীর প্রতি কুধারণা জায়েজ হওয়া দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা তার সম্পর্কে খারাপ কথা বা দোষ ত্রুটি অন্বেষণ করা শুরু করে দেব, এমন নয়। বরং এই অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শুধুমাত্র মনে মনে তাকে খারাপ জানবো, এটা হলো বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, এটা আমরা পূর্ব বলেছিলাম, আবারও এই এটার প্রেক্ষাপটে বলা হোক যে আমরা এই কাজটি কেন করব, এই জন্য করবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসলমানের সম্মান, সম্পদ এবং প্রাণ অপর মুসলমানের উপর হারাম। তো অতএব যদি আমরা চাই যে কারো সম্মান নষ্ট করার জন্য বলতে থাকবো, একজনের মন্দ বৈশিষ্ট্য রয়েছে, আমরা তো নেকির দাওয়াতের ফজিলত শুনেছি, তো যদি আমরা চাই যে তাকে নেকির দাওয়াত দিলে কাজ হবে, তো তাকে আমরা নেকির দাওয়াত দিই,
নেকির দাওয়াত দিই,
বা যাকে দিয়ে বলালে সে মানবে তাকে দিয়ে বলি,
তাকে দিয়ে বলাই,
তো তাকে সংশোধনের অপশন রয়েছে, অনেক ফজিলত রয়েছে, আমরা সেই কাজটা করব। আর যদি কাউকে দেখি প্রকাশ্য গুনাহ, তো তাকে তার বিষয়ে কুধারণা খারাপ ধারণা রাখবো কিভাবে, অন্তরে ডাইরেক্ট বলবো না, আবার অন্য কেউ বলে বেড়াবো না, বরং তার জন্য হেদায়েতের দোয়া করব এবং তাকে মন্দ যাগো এই কর্মের জন্য। আর বাকি কি করব আমরা, সুধারণা কিভাবে রাখা যায় সে বিষয়ে করব।
আসলে
একটি ঘটনা তো আমরা জানি যে একটি বিষয় যে মুসলমানের মধ্যে যদি 17টা বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে যদি 99টাও খারাপ থাকে, একটা ভালো থাকে,
ভালো থাকে,
তাহলে আমাদের উচিত হবে সেই একটাকে প্রচার এবং প্রসার করা।
আহা,
আর বাকি 99টার মধ্যে পর্দা ঢেলে দেওয়া, মানে গোপন রাখা, কারণ আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য গোপন রেখেছে, আমরা কেন প্রকাশ করতে যাব?
রাইট রাইট রাইট। এখন দেখা যায় মনোয়ার ভাই যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে প্রকাশ্যভাবে যে ব্যক্তি গুনাহ বা খারাপ কাজের সাথে জড়িত, তো তার ব্যাপারে আমরা বলতে পারবো না কাউকে, যখন তার অগোচরে তার পিছনে কারোর সাথে বলবো সেটা কিন্তু গীবত হয়ে যাবে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি যেটা বললেন, যদি সম্ভব হয় নেকির দাওয়াত দিই, এখন দেখি কাউকে আমরা সে দাড়ি মুন্ডন করে, আমরা এখন যদি তার কথাটা তার অগোচরে বলি কারোর সাথে যে এই ব্যক্তি তো এমন, এটা তো গীবত হয়ে গেল। যদি আমাদের সম্ভব হয় তবে আমরা তাকে নেকির দাওয়াত দিই, দাড়ি কিভাবে সে রাখতে পারবে, দাড়ি রাখার ফজিলত বলি, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন সেই কথাটা তাকে বলি, যাতে করে সে এই কাজ থেকে বিরত থাকে আর দাড়ি রাখার সেই সুন্নতে মোবারকার উপরে যেন সে আমল করতে পারে। কিন্তু যদি আমরা এখন এটা নিয়ে তার পিছনে অন্য কারোর সাথে আলোচনা করি, তবে এটার মধ্যে আমরা গুনাহগার হয়ে যাব, গুনাহে ফেসে যাব আমরা। এই জন্য আমাদের উচিত যেন আমরা এই বিষয়গুলোকে সামনে রাখি। কয়েকটা এসএমএস পড়ি। একজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আমি মানকাবাদ আত্মার জিন্দাবাদ এটা শুনতে চাই। আচ্ছা, মানকাবাদ আত্মার জিন্দাবাদ শুনতে চান। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন জাকির ভাই, আপনার কাছে একটি কথা শুনতে চাই, সেটা হলো সোমবার শরীফে রোজা রাখা যাবে কি না? জি, অবশ্যই সোমবার শরীফ রোজা রাখা সুন্নাতে মোবারাকা, আর অবশ্যই রাখবেন, কেন রাখবেন না? রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন, ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মধ্যে এটা রয়েছে, প্রতি সোমবার রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া, এবং জামিয়াতুল মদিনায় বিশেষ করে মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনায় প্রতি সোমবারে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয় এবং রাখাও হয়। এরপর আরেকজন এসএমএস করলেন, আমি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানটি দুই এক পর্ব ব্যতীত সব অনুষ্ঠানগুলো দেখছি, একেবারে শুরু থেকে আরমান ভাই, ইমরান ভাই, এরপরে আপনার সবার অনুষ্ঠানগুলোই দেখছি, সম্ভবত দুই এক পর্ব আমার মিস হয়েছে। ধন্যবাদ, অনেকগুলো অনুষ্ঠানই আপনি দেখে নিয়েছেন তার মানে। এরপরে মুন্সিগঞ্জ থেকে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন ধারণা তো করতে হয় না, ধারণা এমনিতেই চলে আসে, এখন এ থেকে বাঁচার উপায় কি সেটা বলুন। আচ্ছা, ধারণা এমনিতেই চলে আসে, এটা থেকে বাঁচার উপায় তিনি জানতে চেয়েছেন। অনেকগুলো উপায় মনোয়ার ভাই আমাদেরকে জানালেন কিভাবে আমরা বাঁচতে পারবো।
আমি এর মধ্যে একটি ঘটনা বলে দিই।
জি জি জি।
যে তখন হতে পারে দর্শকের যে প্রশ্ন করেছে তার জন্য উপকার হবে, যে ধারণা আসবে এটাকে ভালো ধারণা রূপান্তর করতে হবে। কিভাবে করতে হবে? যেমন একটা প্রসিদ্ধ ঘটনা, যে দুই ব্যক্তি খুব গভীর রাতে, রাতের শেষ দিকে নদীর কিনারে গেল, তো দুজনেই পানি ব্যবহার করছে, তো এক ব্যক্তি হলেন তাহাজ্জুদ গুজার,
আচ্ছা,
আরেক ব্যক্তি হলেন সে রাতভর অপকর্ম করে, চুরি করে ইত্যাদি। এখন চোর ধারণা করছে, আচ্ছা সেও আমার মতো চুরি করে এখন এসেছে ফ্রেশ হওয়ার জন্য বা এরকম। তো আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি ধারণা করছে যে এই ব্যক্তি হতে পারে আমার মতো তাহাজ্জুদ পড়বে,
নামাজ পড়ার জন্য অযু
করছে। এখন চিন্তা করুন যে একই জায়গার মধ্যে দুজনেই অযু করছে বা পানি ব্যবহার করছে।
হুম হুম।
তো পূর্বে আমি বলেছি যে নেককাদের অন্তর থেকে সবসময় ভালো ধারণা,
ভালো ধারণা আছে,
আর সে ব্যক্তি যে চুরি করলো তার অন্তর ছিল খারাপ, সে সেই ধারণা করলো যে ওটা আমার আমার মতো একজন চোর। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনি বলবেন যে ধারণা আসে খাবারে লবণ হয়নি, এই মনে মোবাইল টিপেছে, খাবারের প্রতি গুরুত্ব দেয়নি, খাবার ঠিক মতো পাকায়নি,
আচ্ছা
আচ্ছা, তার পাল্লা আসলে কি খাবার খারাপ হয়, খাবার পাকায় কেন, তাতে তার কেউ তাকে পাকাইতে না দেয়,
আচ্ছা
ঠিক আছে। তো যৌথ ফ্যামিলির কথা বলে, ঘরের মধ্যে তো হাজার হাজার কুধারণা চলে আসে।
আহা,
আচ্ছা, ওই ভাই বোন একসাথে খাবার খেতে বসেছে, মা তাকে এইটা দিল আমাকে দিল না কেন, আচ্ছা স্বামী ইদানিং আমার প্রতি একটু অমনোযোগী কেন,
কেন
ঘটনা কি, কথা বললে রাগ হয়ে যায়,
সন্দেহ,
মোবাইল চেক করা ইত্যাদি, মন তো অন্য দিকে চলে যায়নি,
সন্দেহ,
হতে পারে সে অফিসে চাকরি করে, অফিসের মধ্যে তার বসের কাছে যে কাগজপত্র লেনদেন ইত্যাদির মধ্যে সে পেরেশান রয়েছে, সে আসলে তার সেই মোডটা অফিস থেকে খারাপ, বাসায় আসলে তো নর্মালি সেটা একটা প্রভাব দেখাই যাবে, আবার বাসার মধ্যে খাবার ঠিক নেই, এটা আপ্যায়নে তো ভালো কিছু বললে দেখা যায় একটা বলে। তো এইভাবে দেখা যায় যে আসলে মূল যে কারণ সেটা আমরা জানি না, আল্লাহ রাসূলই ভালো জানে। এজন্য আমাদের যে সেই ব্যক্তির মতো তাহাজ্জুদ গুজার ব্যক্তির মতো যে শতভাগ খারাপ ধারণা যদি চলেও আসে ভালো ধারণা রেখে দিই, বাস হতে পারে বাস তার কোনো আসলে কোনো সমস্যা রয়েছে, তা আল্লাহ সন্তুষ্টের জন্য যে সুধারণা করবে সেটা ইবাদত। যদি এতটুকু গেঁথে নেই যে সুধারণাটা ইবাদত,
যদি শতভাগও কেউ খারাপ হয় তার বিষয়ে যদি শোধানো রাখে সে গুণাগার হবে না, সে লাভের মধ্যে থাকবে। এই জন্য উচিত আমাদের এই ঘটনাগুলোকে স্মরণ রাখা। যদি ঘটনা আমরা বলে যাই তখন আমাদের কর্মক্ষেত্রে গিয়ে আমরা হোঁচট খেয়ে যাব,
হোঁচট খেয়ে যাব। রাইট, আসলে যে বিষয়গুলো সামনে চলে আসে, একবার যদি আমি এইভাবে চিন্তা করি কি আমি যে মানুষের প্রতি খারাপ ধারণাগুলো রাখি, আমার ব্যাপারেও তো কেউ না কেউ খারাপ ধারণা রাখতে পারে, তখন আমার কেমন লাগবে? আমার আমার ব্যাপারে যদি কেউ খারাপ ধারণা করলো, আমার ব্যাপারে যদি খারাপ ধারণা করে কেউ মানুষের সাথে বলা বলি করলো, তখন আমার মনের গতিটা বা আমার মনের অবস্থাটা কেমন হবে? এই বিষয়টা যদি আমি অন্যের ব্যাপারে ভাবতে পারি যে আমি তার ব্যাপারে খারাপ ধারণা করছি, যদি তার মধ্যে এই খারাপ অভ্যাসটা না থাকে বা এই বিষয়টা তার মধ্যে না থাকে, তো আর যদি সেটা জানতে পারে তখন তার কাছে কেমন লাগবে? তো নিজের উপরে যখন নিয়ে নিব বিষয়টা, তখন কিন্তু এটা স্বাভাবিকভাবে নর্মাল আপনি করতে পারবেন, আপনার তখন ধারণাটা চেঞ্জ করতে পারবেন। আর যদি ওই বিষয়টা নিজের প্রতি না নিতে পারেন, এখন আপনিও মানুষের ব্যাপারে ধারণা করছেন, মানুষও আপনার ব্যাপারে ধারণা করছে, মা আপনিও মানুষের ব্যাপারে ধারণা করে মানুষকে বলছেন, আপনার ব্যাপারে ধারণা করে মানুষ মানুষের সাথে বলা বলি করছে।
জাকির ভাই, কুধারণা এমন একটা ক্ষতি, এটা দীর্ঘমেয়াদী অশান্তির একটা মাধ্যম হয়।
আচ্ছা, দীর্ঘমেয়াদী
মনে করেন আপনি একটি ঘরে প্রবেশ করলেন, নিয়মিত যাচ্ছেন, তো ওই ঘরের মধ্যে যাচ্ছেন, এটা আমার ভিতরে একটা ধারণা চলে আসলো। প্রথমে ধারণা আসে, তারপরে কুধারণা হয় অথবা সুধারণা হয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন আগে বলছে অধিক অধিক গুমান থেকে, অধিক ধারণা থেকে বাঁচার জন্য। তো এখন আপনি নিয়মিত একটি ঘরে যাচ্ছেন, সেখানে মনে করেন বিভিন্ন ধরনের অপকর্মের খেয়াল চলে আসলো, জাকির ভাই এখানে কেন যায় কেন যায়, এই ধারণা। তো এখন আমার কৌতূহল কিন্তু প্রতিদিনই বাড়তে থাকবে যে কেন যায়, যাচাই করে দেখি। আর যদি এখনই আমি ধারণা করি যে হতে পারে কোনো ভালো কারণে সে সেখানে যায়, তাদের কোনো উপকার করে গোপনে, বা তাদেরকে কোনো শিক্ষা দেয়, মাশাআল্লাহ জাকির ভাই মাদানী মহলে কোরআন শরীফ শিক্ষা দেবে, এরকম সুধারণা করার সাথে সাথে কিন্তু আপনার চিন্তা আমার থেকে চলে যাবে,
চলে যাবে,
এবং আমি সুধারণা ইবাদত ইবাদতের মাধ্যমে আমি বাঁচতে পারবো। কিন্তু কুধারণা করলে আমার প্রতিদিন কৌতূহল জাগে, প্রতিদিন নিজে অশান্তি থাকি, চিন্তা ভাবনাও থাকি যে কি হচ্ছে এখানে। তো দেখা যায় যদি কেউ চায় যে দীর্ঘমেয়াদী অশান্তি থেকে বাঁচার জন্য, তাহলে তাকে উচিত যে প্রত্যেকটা জিনিসের মধ্যে সুধারণাকে স্থাপন করার অন্তরে।
এক মোবাল্লিগে দাওয়াত ইসলামী, যেহেতু আমাদের দাওয়াত ইসলামী পুরো সংগঠনই চলে কালেকশনের উপরে, তাই না? তো এক মোবাল্লিগে দাওয়াত ইসলামী এক প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে কিছু টাকা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের মালিক ওই মোবাল্লিগে দাওয়াত ইসলামীকে দাওয়াত ইসলামীর জন্য হয়তো মাসে 500 বা 1000 টাকা করে দিত। সবসময় ওই প্রতিষ্ঠানের মালিক ওনার লোক দিয়ে দাওয়াত ইসলামীর মার্কাজে পাঠিয়ে দিত টাকাটা প্রতি মাসে। এক মাসে যখন ওই মোবাইল ফোন করলো যে ভাই আপনার এই মাসের টাকাটা তো এখনও পৌঁছালো না, তখন উনি বললো কি আমার কর্মচারীটা তো নেই, আপনি একটু কষ্ট করে এসে নিয়ে যান। স্বাভাবিকভাবে মোবাইলকে দাওয়াত ইসলামী তো যায় মোলাকাত করার জন্য বা কালেকশন এভাবে যেয়েই থাকে। তো ওই মোবাইলকে দাওয়াত ইসলামী যাওয়ার পূর্বে ভাবে নাই বিষয়টা যে হয়তো বা আমার ব্যাপারে কি এমন ধারণা করবে। তো ওই মোবাইলকে দাওয়াত ইসলামী ওই প্রতিষ্ঠানের সামনে গিয়ে একে ফোন দিল, ভাই আমি আপনার অফিসের নিচে আছি। তো বললো ভাই আমি তো কাজে ব্যস্ত, আমার মিটিং চলতেছে, আপনি একটু আসেন উপরে এসে নিয়ে যান। তো ওই মোবাইলকে দাওয়াত ইসলামী ওনার অফিসে গেল। এই বিষয়টা কেউ না কেউ দূর থেকে দেখে নিয়েছে, দেখে অন্য মোবাইলকে ফোন করে দিছে, কলের মধ্যে বলে দিছে ভাই আজকে একটা বিষয় দেখলাম যা দেখার ছিল না। কি দেখছেন? মোবাইলকে দাওয়াত ইসলামীকে দেখলাম অমুক প্রতিষ্ঠানে অমুক জায়গাতে ঢুকছে, সে গেল প্রবেশ করলো ভিতরে। তো যাকে বিচার দিল সে বললো এটা কখনো সম্ভব না, আপনার দেখাটা ভুল না হয়তো আপনার ধারণাটা ভুল, আমি ওনার সাথে কথা বলি এরপর আপনাকে বিষয়টা আমি ক্লিয়ার করি। উনি ওই দ্বিতীয় মোবাইলিক যখন এই মোবাইলিকে ফোন করলো বলে ভাই আপনি গতকালকে এই টাইমে কোথায় ছিলেন? তো এ বললো আমার একটু বাইরে কালেকশনের কাজ ছিল এই জন্য বাইরে ছিলাম। তো কোথায় কালেকশনের কাজ ছিল? বললো ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে গিয়েছিলাম, তো উনি মিটিং চলতেছিল তাই আমাকে ফোন করে ওনার অফিসে নিয়েছে, আমি ওনার অফিসে গিয়ে এবার টাকাটা নিয়ে আসছি। তো তার মানে আপনি ওই প্রতিষ্ঠানে ঢুকছেন টাকা আনার জন্য? তো বললো হ্যাঁ। এরপরে এর কল কেটে এই যে ধারণা করছে নাকে বললো ভাই আপনার ধারণাটা পুরোটাই উল্টা ছিল, আপনি ভাবছেন যা তা হয়নি, ওই প্রতিষ্ঠানের মালিক ওনাকে ডেকেছে কালেকশনের টাকা দেওয়ার জন্য, এই জন্য মোবাইলিক ওখানে গিয়েছে, কিন্তু আপনি ভাবছেন অন্য কিছু। তো এই যে ধারণার বিষয়টা মানুষকে এতটা ছোট করে দেয় বা মন মানসিকতা পরিবর্তন করে দেয়, অনেক সময় নোংরা চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে আসে, একজন ভালো মানুষের ব্যাপারে খারাপ চিন্তাভাবনা চলে আসে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির ব্যাপারে খারাপ মাইন্ড খারাপ চিন্তাভাবনা আমাদের চলে আসে। এ থেকে বাঁচা উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও মানুষকে উৎসাহ প্রদান করেন এ ব্যাপারে। আমরা যেন এ থেকে বেঁচে থাকি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া প্রায় মাদানী মুজাকারার মধ্যে এই সকল বিষয়গুলো তরবিয়াত করেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন, যাতে করে মানুষ এই ধারণা থেকে বেঁচে থাকে। তো আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাদু সালাম পাঠ করি।
Ya Habib Salam Alayka Salawatullah Alayka Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Hey Madina Ritre Tupad Shah Salawatullah Hey Madina Ritre Tupad Shah Salawatullah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।